বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 11 জানুয়ারি, 27 পৌষ এবং ফার্সি 22 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশতাশাবির প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও এ ব্যাপারে ইরাকিদের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি ও ভ্যাকসিন পাওয়া প্রসঙ্গে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। এরপর রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পারস্য উপসাগরে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, বাড়তি শক্তি যুগিয়েছে বাসিত, জানিয়েছে IRGC। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকার কেড়ে নিতে চায় আমেরিকা, নতুন হেভি ওয়াটার চুল্লি বসাবে তেহরান। ন্যূনতম লজ্জা থাকলে নির্বাচন কমিশন পদত্যাগ করত, তির্যক মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুলের। এবং ভারতের নতুন কৃষি আইন আপাতত স্থগিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী 3 ইউরোপীয় দেশ নিজেদের উপর অর্পিত দায়িত্ব তো পালন করেনি, বরং মার্কিন অপরাধে শরিক হয়েছে। ইরানে বিষমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরুর বিষয়ে 3 ইউরোপীয় দেশের বিবৃতি প্রসঙ্গে আজ এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ইউরোপীয়রা এটা ভালো করেই জানে, ইরান পরমাণু বিষয়ক প্রতিশ্রুতি হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে তা পরমাণু সমঝোতারই অংশ। পরমাণু সমঝোতার 26 ও 36 নম্বর ধারায় এই অনুমতি দেয়া হয়েছে। সাইদ খাতিবজাদে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের ইরান সফরের প্রতি ইঙ্গিত করে বলেন, দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের পাওনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই এই প্রতিনিধি দল তেহরানে এসেছে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা অর্থ দ্রুত ফেরত দিতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ায় ইরানের প্রায় $700 কোটি আটকে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী সরকার প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার সবচেয়ে ঘৃণ্য সরকার সবচেয়ে লজ্জাজনকভাবে বিদায় নিচ্ছে, তারা অন্যায়ভাবে অনেক রক্ত ঝরিয়েছে আমেরিকাকে এসবের জন্য জবাবদিহি করতে হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরের উপর ইরানের পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং বিদেশি যেসব বাহিনী সেখানে উপস্থিত রয়েছে তাদের প্রতিটি তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, পারস্য উপসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ বাড়তি শক্তি যুগিয়েছে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়েছে। একই সঙ্গে ইলেকট্রনিক এবং ইলেকট্রো অপটিক সিস্টেম ব্যবহার করে আমরা সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছি। অ্যাডমিরাল আলী রেজা বলেন, পারস্য উপসাগরে পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে, শুধুমাত্র বহু দূর থেকে আসা বাইরের শক্তিগুলোর উপস্থিতির কারণে পারস্য উপসাগরের নিরাপত্তা নষ্ট হতে পারে। তিনি বলেন, বাইরের শক্তিগুলোর প্রতিটি পদক্ষেপ যেহেতু পর্যবেক্ষণে রাখা হয়েছে, সে কারণে তারা কখনোই আমাদের পানিসীমায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশের চেষ্টা করে তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন বাহিনীর উস্কানি প্রসঙ্গে অ্যাডমিরাল তাংসিরি বলেন, পারস্য উপসাগর নিয়ে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, আমরা তাদের কৌশল বাস্তবায়ন রুখে দিয়েছি। বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের কোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত নয়। তেহরান যখন তার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আন্তর্জাতিক পরিদর্শকদেরকে দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে, তখন পম্পেও একথা বললেন। বিদায় নেয়ার আগে নিজের বাগাড়ম্বর অব্যাহত রেখে পম্পেও দাবি করেন, ইরান তার পরমাণু কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে বিপদাপন্ন করে তুলেছে, কাজেই তার ভাষায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেওয়া উচিত। গতকাল ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল ফাজল আমুই বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তার দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT-র সম্পূরক প্রোটোকল থেকে বেরিয়ে যাবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা AEOI দেশে নতুন হেভি ওয়াটার চুল্লি বসানোর পরিকল্পনা নিয়েছে, যা হবে আরাক শহরের বসানো হেভি ওয়াটার চুল্লির মতো। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুই সাংবাদিকদের একথা বলেছেন। তিনি বলেন, আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল বান্দি সংসদীয় কমিটির এক বৈঠকে এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা BNP-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে তাদের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ BNP আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আরও বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধান বিরোধী দল BNP আবারও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর BNP আয়োজিত এক মানববন্ধনে BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন এদেশের সবচেয়ে ঘৃণিত একটি প্রতিষ্ঠান। আমরা বারবার নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছি, কিন্তু শুধু আমরা রাজনীতিবিদরা নই, দেশের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী আছেন, NGO এমনকি বিদেশের সংস্থাগুলোও বলছে, এই নির্বাচন কমিশনকে না সরালে দেশে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন হবে না। মির্জা ফখরুল বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে দেশে একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে, সমস্ত দেশে লুটপাটের রাজনীতি তৈরি করেছে। BNP মহাসচিব আরো বলেন, এই কমিশন শুরুতে দায়িত্ব পালন করতে পারেনি, শুধু তাই নয়, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের সেই যোগ্যতা নেই যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে। জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় সরকার নির্বাচন তারা একইভাবে লুট করে নিয়ে যাচ্ছে। ভোট চুরি করে নিয়ে যাওয়ার পর ইসি বলছে ভোট সুষ্ঠু হয়েছে। এতই সুষ্ঠু হয় যে কোনো কোনো কেন্দ্রে শতকরা 100 ভাগের বেশি ভোট পড়ে যাচ্ছে। ফখরুল বলেন, আজকে আরেকটি বিশেষ কালো দিন। 2007 সালের এই দিনে একটি জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে সেনা সমর্থিত একটি অবৈধ ও বেআইনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সচেতনভাবে বাংলাদেশে বিরাজনীতিকরণ প্রক্রিয়াকে সম্পন্ন করেছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের পথ ধরে আজকে আওয়ামী লীগ একইভাবে বিরাজনীতিকরণ প্রক্রিয়া চালাচ্ছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৮৪৯ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৫,২৩০২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া তিন কৃষি আইন আপাতত স্থগিত করতে বলেছে সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এখনই ওই আইন কার্যকর না করার পরামর্শ দিয়েছে। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া তিন কৃষি আইন আপাতত স্থগিত করতে বলেছে সুপ্রিম কোর্ট। আজ সোমবার শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এখনই ওই আইন কার্যকর না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে আদালত জানিয়েছে সরকার এই পরামর্শ না শুনলে তারাই ওই আইনের উপরে স্থগিতাদেশ দেবে। সুপ্রিম কোর্টের এ ধরনের কঠোর অবস্থানে কার্যত কেন্দ্রীয় সরকার বড়সড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা। কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত দেড় মাসেরও বেশি সময় ধরে দিল্লি সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে আন্দোলন করছেন প্রতিবাদী কৃষকরা। আজ সোমবার সুপ্রিম কোর্টে কৃষি আইন মামলার শুনানি ছিল। কেন্দ্রীয় সরকার গত বছর সেপ্টেম্বর মাসে সংসদে তিনটি কৃষি আইন পাশ করায়। ওই আইন কৃষক বিরোধী বলে অভিযোগ করেছে কৃষক সংগঠন এবং বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু সরকার পক্ষের দাবি, ওই আইনের ফলে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। বিষয়টি নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। আজ সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের ডিভিশন বেঞ্চে। শুনানি চলাকালীন বিচারপতি কেন্দ্রীয় সরকারের আইনজীবীর কাছে জানতে চান, নয়া তিন কৃষি আইনকে স্থগিত রাখা যেতে পারে? আপনারা আইনে স্থগিতাদেশ জারি করুন, নয়তো আমরা করব।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা নিয়েছে মার্কিন সরকার। তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। এদিকে হুথি আন্দোলনকে ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত রিয়ান ক্রোকার। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে স্থানীয় বাহিনীর পাশাপাশি হুথিরা আমেরিকার কৌশলগত শত্রুতে পরিণত হবে। অন্যদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, আমেরিকা যদি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে তাহলে মার্কিন এই পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার তাদের আছে। হুথি বলেছে, তারা পাল্টা ব্যবস্থা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যা দেবে। হুথি আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলরের প্রধান মোহাম্মদ আলী আল হুথি বলেন, আমেরিকা হচ্ছে সমস্ত সন্ত্রাসবাদের উৎস। ট্রাম্প প্রশাসনের নীতি ও কাজকর্ম সন্ত্রাসবাদী। আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হলে আমরাও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার রাখি। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের হুথি আন্দোলনকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে দেশটির উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এই আগ্রাসনে আমেরিকা সব রকমের সাহায্য করছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া দোহা সফরে গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল দোহায় কাতারের আমিরের প্রাসাদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই নেতা ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। পারস্য উপসাগরীয় দেশগুলো যখন একের পর এক ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে এবং সৌদি আরব তেল আবিবের সঙ্গে গোপনে সম্পর্ক শক্তিশালী করছে, তখন হামাস নেতাকে দোহায় আমন্ত্রণ জানানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইসমাইল হানিয়া শনিবার জাতিসংঘের পাশাপাশি ইরান সহ কিছু মুসলিম দেশের কাছে চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম দেশগুলোর সাহায্য চান। তিনি অবিলম্বে ফিলিস্তিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ শাবির চেয়ারম্যান বলেছেন, তার সংগঠনের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি বলেন, নিষেধাজ্ঞার মতো এই নিন্দনীয় পদক্ষেপ নিয়ে আমেরিকা ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। হাশদ আশ শাবির চেয়ারম্যান শেখ জালালউদ্দিন আলী আল সাগির গতকাল বলেন, মার্কিন অর্থ মন্ত্রণালয় যে অন্যায় সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি মোটেই অবাক হইনি। আমেরিকায় ঘটনার মধ্য দিয়ে অব্যাহতভাবে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ও ইরাকের উপর তার নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির প্রধান ফালা আল ফাইজকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আমেরিকার এই পদক্ষেপের কারণ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির প্রধান ফালা আল ফাইজকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। মানবাধিকার বিষয়ে বেশ কিছু ভিত্তিহীন অভিযোগ তুলে মার্কিন সরকার এই পদক্ষেপ নিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই পদক্ষেপ কয়েকটি কারণে তাৎপর্যপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মার্কিন সরকার অন্য দেশের মর্যাদা ও সার্বভৌমত্বকে সবসময় খাটো করে দেখার চেষ্টা করে। ফালা আল ফাইজ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি এর আগে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং এখন তিনি হাশদ আশ শাবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই হিসেবে মার্কিন সরকারের এই পদক্ষেপ ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। ইরাকের ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ বা সাইরির প্রধান শেখ হামাম হামুদি এক বিবৃতিতে বলেছেন, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত ইরাক ও জনপ্রিয় সংগঠন হাশদ আশ শাবির বিরুদ্ধে আগ্রাসন। হাশদ আশ শাবির প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞার আরেকটি বার্তা হচ্ছে, তারা এর মাধ্যমে ইরাকের বিচার বিভাগকেও অবজ্ঞা ও অসম্মান করেছে। গত বৃহস্পতিবার ইরাকের আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই ঘোষণার ঠিক একদিন পর মার্কিন সরকার হাশদ আশ শাবির প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল। অর্থাৎ ইরাকের বিচার বিভাগের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবে পাল্টা প্রতিক্রিয়া দেখালো মার্কিন সরকার। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন এই পদক্ষেপের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী ইসলামী প্রতিরোধ শক্তির ওপর যুক্তরাষ্ট্র খুবই খ্যাপা। এ কারণে মার্কিন সরকার হাশদ আশ শাবির প্রধানের উপর নিষেধাজ্ঞা দিল। বলা যায়, মার্কিন সরকার এই অঞ্চলের ইসলামী প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা, হত্যা কিংবা তাদেরকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার কৌশল নিয়েছে। ইরাকের হাশদ আশ শাবির প্রধানকে মার্কিন নিষেধাজ্ঞার আরেকটি কারণ হচ্ছে, 2016 সালের নভেম্বরে এই সংগঠনের সামরিক শাখাকে ইরাকের জাতীয় নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হলে ওয়াশিংটন খুবই অসন্তুষ্ট হয়েছিল। আমেরিকার আরেকটি উদ্দেশ্য হচ্ছে, তাদের ধারণা, এভাবে প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করতে পারলে ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখা সম্ভব হবে। তাই নিষেধাজ্ঞা দিয়ে ওয়াশিংটন ইরাকের প্রতিরোধ শক্তিকে সতর্ক করে দিল। তবে ইরাকের জনমত ক্রমেই মার্কিন বিরোধী হয়ে ওঠায় আমেরিকার এসব ষড়যন্ত্র কাজে লাগবে না বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান, প্রসঙ্গ বাংলাদেশ। বাংলাদেশে মার্চে করোনার আরেকটি ধাক্কা আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন। এছাড়া বাংলাদেশে চলতি মাসেই ভারতীয় টিকা আসবে বলে আশা করা হচ্ছে। এ সম্পর্কে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে রোববার আরও 25 জনের মৃত্যু এবং নতুন আরও 1071 জন আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7781 জনে, আর এযাবৎ মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 522453 জনে। প্রায় 10 মাস ধরে চলমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের এক আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে দেন আগামী মার্চে করোনার আরেকটি ধাক্কা আসতে পারে।
ইতিমধ্যে ভ্যাকসিন ক্রয় করবার সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি, ইনশাআল্লাহ এসে যাবে। তারপর বলবো সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে।
ওদিকে যুক্তরাষ্ট্রের টিকা উৎপাদনকারী কোম্পানি ফাইজার এবং জার্মানির বায়ো এনটেকের যৌথভাবে তৈরি করোনার টিকাও সংগ্রহের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা জানিয়েছেন,
এই দেশগুলো থেকে কোভ্যাক্সের ফ্যাসিলিটিস যাবে, সেই দেশগুলোতে ওই চিঠি পাঠিয়েছে। তো আমরাও একটা চিঠি পেয়েছি, যেহেতু ফাইজারের ভ্যাকসিনের টেম্পারেচার এর জন্য যে কোল্ড চেইনটা লাগে মেইনটেনেন্স এর জন্য, সেটা আলট্রা কোল্ড চেইন, তো সেইটা আমরা পারবো কিনা এবং আমরা এই ভ্যাকসিনটা চাই কিনা এরকম আমাদের ইন্টারেস্ট শো করে আমাদের 4 তারিখের মধ্যে আমাদের পরিকল্পনা সহ জানাতে বলেন।
জাতীয়ভাবে কোভিড-19 টিকা বিতরণ ও প্রস্তুতি কমিটির সদস্য ডাক্তার মোস্তাক হোসেন জানান, তারা ফাইজারের টিকা পেতে সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন।
কোভ্যাক্সের যে টিকাগুলো প্রথম থেকে পাবো আমাদের চাহিদা পূরণ হওয়া পর্যন্ত এবং আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সেগুলো নেব।
টিকা প্রাপ্তির ক্ষেত্রে অনলাইনে অ্যাপের মাধ্যমে নাম তালিকাভুক্ত করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
আমরা প্রথমে প্রায়োরিটি করব, কাকে কোন মাসে কাকে দিব, অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করলে তালিকা হয়ে যাবে।
এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে আগামী 21 থেকে 25 জানুয়ারির মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 50 লক্ষ ডোজ টিকা পাওয়ার নিশ্চয়তা পাওয়া গেছে। চুক্তিমাফিক ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রোজেনেকার এই টিকা আমদানি করছে মেক্সিকো ফার্মাসিউটিক্যাল।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা নিই। আশা করি বাংলাদেশ ও ভারত সহ পৃথিবীর যে প্রান্তে বসেই আমাদের অনুষ্ঠান শুনছেন না কেন, সবাই ভালো ও সুস্থ আছেন। প্রিয়জনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফুর রহমান। চিঠিপত্রের দিকে নজর দেওয়ার আগে আমি আজও একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির ব্যাপারে বিস্মিত হতে হয় যে শাস্তির ভয় করে কিন্তু পাপাচার থেকে বিরত হয় না, আর সওয়াবের আশা করে অথচ তওবা করে না এবং ভালো কাজ করে না।
চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই যেন পাপাচার থেকে বিরত থাকতে পারি এবং বেশি বেশি তওবা করতে পারি, এ আশা প্রকাশ করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের কুমিল্লার ঝাঁকুনিপাড়া থেকে, আর লিখেছেন মোহাম্মদ মাহফুজুর রহমান।
আচ্ছা আশরাফ ভাই, বহুদিন পর এই মাহফুজ ভাইয়ের চিঠি পেলাম,
একটা সময় তিনি নিয়মিত লিখতেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রেডিও তেহরানের সংবাদ ও তথ্য শেয়ার করতেন।
হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। অবশ্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাহফুজ ভাই এখনও সক্রিয়। যাই হোক, নিরবতা ভেঙে আবারও চিঠি লেখায় মাহফুজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এবার তাহলে আমি তার চিঠিটা পড়েই শোনাই।
জি, শুরু করুন, আমরাও জানতে চাই তিনি আসলে কি লিখেছেন।
রেডিও তেহরান বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, আমি অস্কারজয়ী ইরানি চলচ্চিত্র সেপারেশন নিয়ে একটি প্রতিবেদন চাই। যদি পূর্বে কোনো প্রতিবেদন প্রচারিত হয়ে থাকে তবে পুনঃপ্রচার করার জন্য অনুরোধ করছি।
সেপারেশন নিয়ে রেডিওতে প্রতিবেদন প্রচারের সুযোগ এখন আর নেই ভাই, কারণ বিষয়টি অনেক পুরনো। তবে বিখ্যাত এ চলচ্চিত্রটি সম্পর্কে আমরা কিছু তথ্য এই অনুষ্ঠানে তুলে ধরছি।
2011 সালে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দেয় অস্কার ফরহাদের অসেপারেশন চলচ্চিত্রটি। দর্শকদের ভোটে ইন্টারনেট মুভি ডাটাবেজ IMDb এর সর্বকালের সেরা 250টি চলচ্চিত্রের তালিকায় এখন এর অবস্থান 114 নম্বরে। 2014 সালের 17 এপ্রিল পর্যন্ত অসেপারেশন সারা বিশ্বে $22 মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
এখানে আরও একটি তথ্য উল্লেখ করা জরুরি মনে করছি, আর তা হল অস্কারের 84 বছরের ইতিহাসে ওটাই ছিল কোনো মুসলিম রাষ্ট্রের প্রধান কোনো ক্যাটাগরিতে অস্কার বিজয়ী।
আসরের পরে মেলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রাম থেকে, আর এটি পাঠিয়েছেন আয়েশা সিদ্দিকা আশা। সালাম ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, আমি আপনাদের নতুন পত্র লেখক। গত 31 ডিসেম্বর 2020 তারিখে প্রচারিত আপনাদের শান্ত অধিবেশন শুনলাম। বিশ্ব সংবাদ ও অন্যান্য নিয়মিত পরিবেশনার সাথে ছোট্ট বন্ধুদের জন্য বিশেষ অনুষ্ঠান রংধনুর আসরে কৃপণলোক ও তার ছেলের কারসাজির গল্প শুনে শিখতে পারলাম যে কৃপণতা কখনোই ভালো নয়। জগতে টাকা পয়সার প্রয়োজন থাকলেও কৃপণতা পরিবারের মধ্যে অশান্তি ও অভাব তৈরি করে যা কাম্য নয়। রেডিও তেহরানকে ধন্যবাদ শিক্ষণীয় গল্পটি প্রচার করার জন্য।
বোন আয়েশা সিদ্দিকা আশা, রংধনু আসরে প্রচারিত গল্পটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। বাংলাদেশের পর এবার ভারত থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলার পরিবার বন্ধু শর্টেব লিসেনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনন্দমোহন বাইন পাঠিয়েছেন এই চিঠিটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরান প্রায় প্রতিদিন শুনি। রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান খুব উঁচু মানের। এগুলোর মধ্যে রংধনু ও কথাবার্তা দুটি অনুষ্ঠান শ্রোতাদের খুব প্রিয়, আর প্রিয়জন শুনতে না পেলে শ্রোতারা তো মন খারাপই করেন। রংধনুতে ছোটদের গল্প আমরা বড়রা খুব মন দিয়ে শুনি। গল্প পরিবেশনা করার যে তরিকা সেটা অন্য কোনো বেতার কেন্দ্র থেকে আজকাল একদমই শোনা যায় না। কথাবার্তা অনুষ্ঠানে সিরাজুল ইসলামের বিশ্লেষণ সবার মন কেড়ে নেয়।
চিঠির শেষাংশে এ শ্রোতাবন্ধু লিখেছেন, 2020 সালে রেডিও তেহরান বাংলা বিভাগে আমূল পরিবর্তন এসেছে। রেডিও তেহরান সর্বক্ষেত্রে শ্রোতা বান্ধব হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেছেন।
শ্রোতাবন্ধু আনন্দমোহন বাইন, বিভিন্ন বিষয়ে মতামত সমৃদ্ধ এই চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের এ পর্যায়ে আমরা সরাসরি মতামত জানব এক বাংলাদেশি শ্রোতা ও বেতার সংগঠকের। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমার নাম মোহাম্মদ জাকারিয়া চৌধুরী, যুবরাজ নামে সবাই চেনেন। আমি ব্যবসা করি, আমার গ্রামের বাড়ি হচ্ছে বিজয় করা থানা 14 গ্রাম জেলা কমিটিয়া। আমার একটা ক্লাব আছে বয়স ক্লাব, এটার পাশাপাশি আমি নতুন করে IRID ক্লাব নামে আর একটি ক্লাব করেছি আর কি।
ভাই যুবরাজ চৌধুরী, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে আমার পরিচয় বেসিক্যালি 2001-2 এই সময়টাতে। তখন আমি একরকম এটাকে প্রচুর সময় দিতাম। হঠাৎ করে 2009 পর থেকে আমি মোটামুটি এই জগৎ থেকে একটু দূরে চলে যাই বিভিন্ন কারণে। 2017 সালের শেষের দিকে এসে নতুন করে আবার শোনা শুরু করলাম, তখন থেকে আবার রেডিও তেহরানও শুনি।
কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরান শোনেন?
রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো স্থানভিত্তিক, প্রশ্ননিষ্ঠ এবং সম্পূর্ণ আস্থা রাখা যায় রেডিও তেহরানের সংবাদের উপরে, বিশেষ করে অ্যান্টি আমেরিকান নিউজ যেগুলো আমরা পাই না অন্যান্য রেডিওতে। সাহসিকতার সাথে আপনারা রেডিও তেহরানের সাথে যারা জড়িত আছেন, রেডিও তেহরান পরিবার আমেরিকার বিরুদ্ধে খবরগুলো খুব সুন্দরভাবে প্রচার করেন।
রেডিও তেহরানের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এবার আমরা আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই।
বর্তমান সময়ে যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে অন্যান্য ব্যাপারগুলো যেভাবে শ্রোতাদের থেকে দূরে সরে যাচ্ছে, আপনারা কিন্তু শ্রোতা বান্ধব হয়ে উঠছেন দিন দিন। প্রতিদিনই শ্রোতা সংখ্যা বাড়ছে, ফেসবুকে ওয়েবসাইটে সবসময় শ্রোতা সংখ্যা বেড়ে যাচ্ছে, বিশেষ করে কুইজ এবং অন্যান্য ইয়েগুলো বিনোদনমূলক যে অনুষ্ঠানগুলো আছে চমৎকার। আমার সবগুলো অনুষ্ঠানই আমার ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে হলো আপনার ছোটদের যে অনুষ্ঠানটা আছে রঙ্গন, রঙ্গন অনুষ্ঠানটা আমি খুব মজা পাই, শুনতে খুব মজা পাই, আমার বাচ্চাও শুনতে খুব মজা পায়, আমার প্রিয় শুনে।
যুবরাজ ভাই, আপনি সম্প্রতি বাংলাদেশে IRIB ফ্যান ক্লাব গঠন করেছেন এবং শ্রোতাদের মধ্যে সাড়াও পড়ে গেছে, তো এ ক্লাব গঠনের প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলবেন কি?
আমরা যারা রেডিও লিসেনার্স ক্লাব করেছি সবারই কিন্তু দুইটা করে সংগঠন আছে আর কি। তো আমি ছিলাম বেসিক্যালি ভিএ ফ্যান ক্লাব নিয়ে সবসময়, আর একটা করব করছি এভাবে করতে করতে হঠাৎ করে আমাদের তাহের ভাই, তারপরে নাগিন ভাই এবং আমার বন্ধুরা যারা বলে ঠিক আছে আপনাদের 18 তারিখে একটা প্রোগ্রাম আছে রেডিও দিয়ে আসেন, আমি বললাম যে ভাই আমি তো ভিড়ে ফেলতাম, বলো যে আপনি চাইলে তার একটা সংগঠন করতে পারেন। তখনই ডিসিশন নেওয়া IRIB ফ্যান ক্লাব করার বললাম। মোটামুটি দেখলাম যে সবাই আমাকে খুব উৎসাহিত করেছে, আর আমিও সবার সকলের কাছে কৃতজ্ঞ এই জন্য। IRIB ফ্যান ক্লাব করার পাশাপাশি দেখলাম যে অনেকেই রেডিও তেহরানের ক্লাব করার প্রতি আগ্রহ বেড়েছে অনেকেরই। আর আমার যেটা মূল উদ্দেশ্য IRIB ফ্যান ক্লাব করার, আমি বিভিন্ন সময় ছোটখাটো কিছু রেডিও প্রোগ্রাম করি, বিশেষ করে রেডিও কেন্দ্রিক যারা আছে, পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে একটা আড্ডা করি। মোটামুটি ভাবে বাংলাদেশের ডোর টু ডোর রেডিও তেহরানের ভয়েস যেন সবাই শুনতে পায়, বাংলাদেশের সকল ব্যাপার শ্রোতা সকল ক্লাবকে সঙ্গে নিয়ে মাঝে মাঝে আলাপচারিত অনুষ্ঠান করে ওদের মতামতকে গুরুত্ব দিয়ে কিভাবে সুন্দরভাবে গোছানো ভাবে এবং আমরা আন্তরিকতার সাথে কাজ করে রেডিও তেহরানকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, ওটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য।
রেডিও তেহরানকে ঘিরে আপনার পরিকল্পনা জেনে ভালো লাগলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য যুবরাজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। কুয়েত সিটি থেকে শাহজালাল হাজারি পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, প্রবাস জীবনে সময় ও সুযোগ সীমিত, সীমাবদ্ধতা অসীম, তাই নিয়মিত মেইল করা হয় না। তবে নিয়মিতই ওয়েবসাইট ভিজিট করে জেনে নিচ্ছি প্রতিদিনকার আয়োজন ও সংবাদ। কোনো কারণে ওয়েবসাইট ভিজিট না করলে মনে হয় আমার জীবন থেকে মূল্যবান কী যেন হারিয়ে গেছে, তখন নিজেকে শূন্য শূন্য মনে হয়। রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে এ শ্রোতা ভাই আরও লিখেছেন, রেডিও তেহরানকে মন থেকে কখনো হারাতে চায় না এবং হারাতে পারবও না, কারণ এই বেতারের অনুষ্ঠান শোনা এবং লেখা আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। জীবনকে বদলে দেওয়ার জন্য এবং ইসলামের রঙে রাঙানোর জন্য রেডিও তেহরান আমাদের পথপ্রদর্শক।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য শাহজালাল হাজারী ভাইকে ধন্যবাদ জানিয়ে পরের চিঠির দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদত হোসেন। তিনি লিখেছেন, রেডিও তেহরানের কিছু শ্রোতা আছেন যারা শুধু রংধনু শোনেন, সেজন্য অন্যান্য দিনের চেয়ে বৃহস্পতিবারে বেশি সংখ্যক শ্রোতা রেডিও তেহরান শোনেন। রংধনু ছোট্ট মণিসহ অনেকেরই প্রিয় অনুষ্ঠান। গত 4 ডিসেম্বর তারিখে প্রচারিত রংধনু সবার ভালো লেগেছে জানিয়ে শাহাদত ভাই লিখেছেন, ওই অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক দ্বয় বলেন যে জোর করে কারো উপর ধর্ম চাপিয়ে দেয়া ইসলাম সমর্থন করেন না। এখনও ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইসলামের অগ্রযাত্রা অব্যাহত আছে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ধর্মগ্রহণের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। এ কথাগুলোই আজ আমাকে চিঠি লিখতে অনুপ্রাণিত করেছে। আমি মনে করি সরাসরি উপদেশের চেয়ে গল্পের মাধ্যমে উপদেশ আরও বেশি কার্যকর। তাই আজকের কথা ও কাহিনী যেমন শিক্ষামূলক, তেমনি তা আমাদের হৃদয়কেও ছুঁয়ে গেছে। সুন্দর ও সচেতনমূলক অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নওমুসলিমকে নিয়ে ঐতিহাসিক ঘটনা সম্বলিত রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। চিঠি লিখে বিষয়টি জানানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যালের বেশ কিছু ইমেইল আমাদের হাতে পৌঁছেছে। একটি মেইলে তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার নিত্যসঙ্গী, সর্বোত্তম সহচর। অন্য গণমাধ্যম প্রতারণা করে, কিন্তু রেডিও তেহরান প্রতারণার পরিবর্তে জ্ঞানচক্ষু প্রসারিত করে। অন্য মাধ্যম ধ্বংস হয়, ধুলায় মিশে যায়, কিন্তু রেডিও তেহরান রয়ে যায়। ইতিহাসের ধারায় রেডিও তেহরানের ভূমিকা অসামান্য। রেডিও তেহরানের অনুষ্ঠানে থাকে যুগ যুগান্তরের চিন্তা ভাবনা ও বিচিত্র জীবনের কথা।
রেডিও তেহরান সম্পর্কে বিধানদার কথাগুলো সত্যি হৃদয় ছুঁয়ে গেল। বিভিন্ন বিষয়ে নিয়মিত চিঠি লেখার জন্য তাঁকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের টাঙ্গাইল জেলার আকন্দের বাইদের দিঘি বেতে শ্রোতা সংঘের সভাপতি মোবারক হোসেন ফোনি পাঠিয়েছেন পরের মেলটি। তিনি লিখেছেন, আমি ইরাক যুদ্ধের সময় হতে নিয়মিত রেডিও তেহরান শুনে ও লিখে আসছি। বিগত দিনে জমজম ম্যাগাজিন ও অনুষ্ঠান সূচি এবং ঈদকার্ড পাঠাতেন, যা শ্রোতাদের উৎসাহের খোরাক হিসেবে বিবেচিত হতো। এসব পাঠানো যখন বন্ধ হয়ে গেল তখনই ঝিমিয়ে পড়ে শ্রোতারা। তবে 2020 সালে কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন আনে রেডিও তেহরান। শ্রোতারা ফিরে আসে আগের মতো রেডিও তেহরান শোনার স্বাদ পেতে। আমিও এর ব্যতিক্রম নই। নিয়মিত ফেসবুক লাইভ ও ওয়েবসাইটে উঁকি মারি, এটা যে আমার ডিএক্সিং জগতের রেডিও তেহরানের প্রতি অগাধ ভালোবাসা।
রেডিও তেহরানের প্রতি আপনার ভালোবাসা অব্যাহত থাকুক, আমাদের এটাই প্রত্যাশা। আশা করি এখন থেকে নিয়মিত চিঠি লিখবেন। আশুরের এ পর্যায়ে খ্রিস্টীয় নতুন বছর 2021-এর শুভেচ্ছা জানিয়ে যারা ইমেল করেছেন তাদের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য, আনন্দমোহন বাইন ছত্তিশগড় রাজ্যের দুর্গ থেকে, বাংলাদেশের দিনাজপুর থেকে শাহ মোহাম্মদ মোকাররম হোসাইন রনি, নারায়ণগঞ্জের আলী সাহার্দি থেকে তাজরিন আহমেদ তমা ও আমেনা খানম শেলি, মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে মারিয়া খানম মৌরি, ফিউ আনা রহমান ও ফারিয়া খানম মুমু।
নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি নতুন বছরটি আপনাদের সবার জীবনে কল্যাণ বয়ে আনবে। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমরা আরও কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দেব যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল, জাওয়াত সাবির মরক্কো থেকে, বাংলাদেশের রাজবাড়ি থেকে শাওন হুসাইন, সাদত হোসেন কিশোরগঞ্জ থেকে এবং হারুনর রশিদ জামালপুর থেকে।
আর অনুষ্ঠান শোনার পর যারা কষ্ট করে রিসেপশন রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি কবিতা শুনব। কবিতাটি আবৃত্তি করে পাঠিয়েছেন বাংলাদেশের ছড়াকার ও কবি আমিন আল আসাদ।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত আমার কবিতার শিরোনাম অগ্রপথিক। পৃথিবীর তিনি অরূপ সৃষ্টি, তার নামে ঝরে দরুদ বৃষ্টি। মহানবী তিনি শান্তির দূত, আহ্বানে তার অন্যায় ভূত। দূরীভূত হয় নাস্তানাবুদ, হয়ে যায় যত সমাজের খুঁত। মঙ্গলহীন সব রীতিনীতি, রক্তচক্ষু সব ভয়ভীতি। ম্লান হয়ে যায় পরাভূত হয়, পালিয়ে আধার হয় আলোময়। আরবের বুকে সত্যের নদী, গতি ফিরে পায় বয় নিরবধি। অশান্তিকামী লোকগুলো তাই, শত্রুতা ছেড়ে হয়ে যায় ভাই। মহানবী তিনি অগ্রপথিক, শুধু তার পথে মুক্তি সঠিক। আর সব পথে ভ্রান্তি কুহক, শুধু তার পথে শান্তি উহক। ধন্যবাদ।
বিশ্ব মানবতার মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিবেদিত কবিতাটির জন্য আমিন আল আসাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সব আয়োজন এক এক করে ফুরিয়ে এলো। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।
চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ১১ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। করোনাকালে ব্যাংক খাত মানুষ সঞ্চয় করেছে বেশি, ব্যাংকে বেড়েছে আমানত, দৈনিক প্রথম আলো। সাঈদ খোকনের বিরুদ্ধে মেয়র তাপসের দুই মামলা, দৈনিক ইত্তেফাক। ১৮ জানুয়ারির পর এইচএসসি ফলের বিষয়ে সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী, দৈনিক ইত্তেফাক। তারেকের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা, দৈনিক যুগান্তর। ইন্দোনেশিয়ার বিমান ট্র্যাজেডি, এখানে সেখানে ভাসছে দেহাবশেষ, জামা কাপড়, দৈনিক কালের কণ্ঠ। এই নির্বাচন কমিশন বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট প্রতিষ্ঠান, দাবি মির্জা ফখরুলের মানব জমিন। মার্কিন ইতিহাসে প্রথম যে কলঙ্কজনক রেকর্ড নিয়ে বিদায় হতে পারে ট্রাম্প। বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম। আপাতত কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, আনন্দবাজার পত্রিকা। কয়লা পাচারকাণ্ডে রাজ্য জুড়ে তল্লাশি ইডির, লালার খোঁজে হন্যে গোয়েন্দারা, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সিরিজ বৈঠক, ফাইজারের টিকা নিয়ে দৌড়ঝাঁপ, এমন খবর আজ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। বিষয়টি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ফাইজারের টিকা নেওয়ার ব্যাপারে যে দৌড়ঝাঁপ শুরু করেছে তা নিয়ে আমার আলাদা কিছু পর্যবেক্ষণ আছে। সেই পর্যবেক্ষণ হচ্ছে এই, যে ফাইজারের টিকা নিয়ে কিন্তু বিশ্বে এরই মধ্যে বিতর্ক উঠেছে, ফাইজারের টিকার কার্যকারিতা নিয়েও কথা আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফাইজারের টিকা নেওয়ার পর কেউ কেউ মারাও গেছে। আমরা সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে আমেরিকা এবং ব্রিটেনে ফাইজারের টিকা দেওয়ার পর থেকে মৃত্যুর সংখ্যা বেড়েছে বই কমেনি। আমরা ফ্লোরিডার একজন ডাক্তারের কথা জেনেছি ইতিমধ্যে, যার নাম হচ্ছে গ্রেগরি মাইকেল। তিনি সুস্থ মানুষ ছিলেন এবং ফাইজারের টিকা নেওয়ার দুই সপ্তাহ পর তিনি মারা গেছেন। আর একজন যেতেই পারেন, কিন্তু ফাইজারের টিকা নেওয়ার পরে যে লক্ষণ নিয়ে মারা গেলেন সেগুলো কিন্তু আতঙ্কের ব্যাপার। সেক্ষেত্রে ফাইজারের টিকা নেওয়া কতটা নিরাপদ হবে সে বিষয়টি ভাবার ব্যাপার। এছাড়া আরো কিছু ব্যাপার আছে। আমরা জানি যে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আমেরিকায় বসবাসরত ইরানি বিশেষজ্ঞ ডাক্তাররা 1.5 লাখ ডোজ ফাইজারের টিকা দিতে চেয়েছিলেন। ইরানের পক্ষ থেকে সেটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং ইরান এই টিকা নিচ্ছে না। ইরান নেবে না বলে বাংলাদেশ নিতে পারবে না, আমি তা বলছি না। আমি বলছি এই কথা যে ফাইজারের টিকা নিয়ে যেহেতু ইতিমধ্যে বিতর্ক উঠেছে, সেক্ষেত্রে আমাদেরকে বিষয়টি নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবা দরকার। এছাড়া ফাইজারের টিকা সংরক্ষণ করার জন্য -70 অর্থাৎ 70 ডিগ্রি তাপমাত্রা লাগবে। এটি বাংলাদেশে একেবারেই কঠিন ব্যাপার। এমনকি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাই বলছেন যে এই টিকার সংরক্ষণ করার জন্য বা এই টিকা প্রদানের জন্য যে সমস্ত সরঞ্জামাদি দরকার তা আমাদের দেশে নেই। তার মানে এই টিকা দিতে গেলে বাড়তি আর এক খরচ, আরো কিছু সরঞ্জাম জোগাড় করতে হবে। সবকিছু মিলে আমি বলবো যে ফাইজারের টিকা গ্রহণের আগে অবশ্যই আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এর সুবিধা অসুবিধা সব ভালো মতো বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেওয়া উচিত, কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কি বলবেন আপনি?
জি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই রকম বক্তব্য আসা উচিত না। আমেরিকার দুর্ভাগ্য যে আমেরিকা কখনোই কূটনীতিতে ভালো ছিল না। আমি বলি সবসময় তারা কূটনীতি এবং যুক্তির চেয়ে শক্তিকেই বেশি সবসময় প্রাধান্য দিয়ে এসেছে। তাদের সামরিক শক্তি দিয়ে সারা বিশ্ব জয় করার চেষ্টা করেছে, তাতে তো তারা জয় করতে পারেনি মানুষের মন, বরং দখলদারিত্ব এবং উপনিবেশবাদ কায়েম করেছে। যা হোক, ডোনাল্ড ট্রাম্পের আমলে এসে আমেরিকা সেই কূটনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি খারাপ নজির স্থাপন করেছে। আর ট্রাম্পের মন জুগিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাওয়া মাইক পম্পেও তিনি যে কতটা স্বাধীনভাবে কথা বলতে পারেন তা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। যা হোক, মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন এটি কোনো পররাষ্ট্রমন্ত্রীর কথা হতে পারে না, এটি শক্তির ভাষায় কথা বলা। আমেরিকা পরমাণু বোমা বানিয়েছে, আমেরিকার ভান্ডারে হাজার হাজার পরমাণু অস্ত্র রয়েছে এবং তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি চালু বরং জোরদার হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমলে। সেখানে ইরান তো কোনো অস্ত্র বানায়নি এবং ইরানের পরমাণু কর্মসূচি সামরিক দিকে ডাইভার্ট করেনি। এই সার্টিফিকেট দেওয়ার পরেই শুধুমাত্র 2015 সালে পরমাণু সমঝোতা সই হয়েছে। সেক্ষেত্রে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার অথবা পরমাণু অধিকার কেড়ে নেওয়া হবে, এটা কি কোনো যুক্তির কথা হতে পারে?
তো জনাব শেজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। আপাতত কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সোমবার 3 কৃষি আইন নিয়ে শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে, আর সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের উচিত 3 কৃষি আইনে আপাতত স্থগিতাদেশ দেয়া। কেন্দ্র যদি তা না করে তাহলে সেই পদক্ষেপ নেবে আদালতে। আদালত সোমবারের শুনানিতে উষ্মা প্রকাশ করে বলে, দিনের পর দিন দিল্লির রাজপথে বয়স্ক মানুষেরা বসে আছেন, মহিলারা বসে আছেন, তাহলে কেন সরকার এই পরিস্থিতি দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, কোনোভাবে এই আন্দোলনের ফলে পরিস্থিতি যেন হাতের বাইরে না যায়। আমরা কেউ নিজেদের রক্ত মাখা হাত দেখতে চাই না, কোনো মৃত্যু বা কোনো ক্ষত দেখতে চাই না আমরা। প্রয়োজনে নাকে খত দিয়ে বেরিয়ে যাব, উন্নয়নকে হাতিয়ার করে বিরোধীদের চ্যালেঞ্জ মমতার, দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে। হিংসা মারামারি নয় কিংবা দল ভাঙানোর রাজনীতি নয়, উন্নয়নকে হাতিয়ার করেই ফের বাংলার মসনদে বসাই লক্ষ্য বলে বারবার দাবি করেছে তৃণমূল। সোমবার নদিয়ার রানাঘাটে সভামঞ্চ থেকে উন্নয়নের অস্ত্রেই শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের দিকে ছুঁড়লেন চ্যালেঞ্জ। অন্য কোনো রাজ্য সরকার এত উন্নয়ন করেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বললেন তিনি। সীমান্তে সংঘাতের আবহে লাদাখে ধৃত চীনা সৈনিককে ফেরত পাঠালো ভারত, দৈনিক আজকালের এর শিরোনামের খবরে লেখা হয়েছে। লাদাখে ধৃত চীনা জওয়ানকে মুক্তি দিল ভারত। প্রায় 72 ঘণ্টা হেফাজতে রাখার পর সোমবার ওই সৈনিককে লাল ফৌজের হাতে তুলে দেয় ভারতীয় সেনাবাহিনী। গত শুক্রবার 8 জানুয়ারি সকালে পূর্ব লাদাখে চুশুল সেক্টরের অন্তর্গত প্যাংগং হ্রদের দক্ষিণ পাড়ে চীনা ফৌজের ওই সৈনিককে আটক করে ভারতীয় সেনা। এ বিষয়ে সঙ্গে সঙ্গেই চীনা বাহিনীকেও জানানো হয়। এরপর বেজিং দাবি জানায় আটক সৈনিককে দ্রুত মুক্তি দিক, ভারত এবং সীমান্তে শান্তি বজায় রাখুক। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গটিয়ে নিচ্ছে, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। পারস্য উপসাগরে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, বাড়তি শক্তি জুগিয়েছে বাসিস, জানিয়েছে IRGC। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকার কেড়ে নিতে চায় আমেরিকা, নতুন হেভি ওয়াটার চুল্লি বসাবে তেহরান। ন্যূনতম লজ্জা থাকলে নির্বাচন কমিশন পদত্যাগ করত, তীরচোক মন্তব্য বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং ভারতের নতুন কৃষি আইন আপাতত স্থগিত করতে সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।